الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, দরুদে পাকের অগণিত ফজিলাত ও বারাকাত রয়েছে হুজুর আপাদমস্তক নূর অদৃশ্য সংবাদন দাতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দৈনিক 50 বার দরুদ শরীফ পাঠ করবে, কিয়ামতের দিন আমি ওই ব্যক্তির সাথে মুসাফা করব। صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم صلاة وسلاما عليك يا سيدي يا رسول الله صلى الله عليه وسلم. প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় নবীর মেরাজ দেখার শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করে নিই। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। আর যার যত বেশি নিয়ত হবে তার সওয়াব তত বেশি হতে থাকবে। আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সওয়াব হাসিলের জন্য, ইলমে দ্বীন অর্জনের জন্য। আমরা ইনশাআল্লাহ তাআলা আজকের এই অনুষ্ঠান শেষ পর্যন্ত দেখব ইনশাআল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজে ডেকে নিয়েছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, মসজিদে আকসা থেকে সপ্ত আসমান সিদরাতুল মুনতাহা, সেখান থেকে সুবহানাল্লাহ সফর করতে করতে আরশ থেকে লা মাকান, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিদার পেয়ে ধন্য হয়ে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় তাশরিফ নিয়ে আসেন, আমাদের জন্য উপহার নিয়ে আসেন নামাজ, এবং আস্তে আস্তে আসার সময় হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত জান্নাত পরিভ্রমণ করেন। অতঃপর জান্নাত থেকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নাম দেখানো হয়। এখন প্রশ্ন হচ্ছে, জান্নাতে হয়তো হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, প্রবেশ করলেন, ঘুরে বিভিন্ন কিছুকে অবলোকন করেছেন, নিয়ামতগুলোকে দেখেছেন, তো জাহান্নামকে কিভাবে দেখেছেন? তো জাহান্নামকে তিনি দেখেছেন এভাবে যে জান্নাতের ভিতর থেকেই জাহান্নামের পর্দাকে উঠিয়ে দেয়া হয়েছে। জাহান্নামের পর্দাকে উঠিয়ে দিয়ে যখন দিয়েছে, তখন জাহান্নামের ভিতর যে সকল বিষয়গুলো ছিল, ওই সকল বিষয়ে যে আজাবগুলো ছিল তা দেখেছেন। প্রিয়তম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক বৃন্দ, আমরা সর্বদা হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহত্বের গীত গাইতে থাকব, তার প্রশংসা করতে থাকব, তার প্রতি ভালোবাসা প্রকাশ ঘটাতে থাকব, এবং এরই পাশাপাশি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমল করব, এবং গুনাহকে ঘৃণা করে নেক আমলের আধিক্য করে নিজের অবশিষ্ট জীবনকে অতিবাহিত করব। রাসূল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদুল হারিস এর কিতাবুল ঈমান প্রথম খণ্ডের 172 পৃষ্ঠায় হাদিস নাম্বার 27 এ রয়েছে যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যাওয়া, তিনি যখন যাচ্ছিলেন সে যাওয়াটা কিছু এমন লোকের নিকট দিয়ে হলো যাদের উপর কিছু লোক নিযুক্ত ছিল, তাদের অর্থাৎ নিযুক্ত লোকদের মধ্যে কিছু লোক ওই লোকদের চোয়াল খোলা অবস্থায় রেখে দিয়েছিল, এবং কিছু অন্য লোকদের মাংস কাটছিল এবং রক্ত সহ তাদের মুখে ঢুকিয়ে দিত। হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আরজ করা হলো, এরা লোকদের গীবতকারী এবং দোষ অন্বেষণকারী। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরে যে জাহান্নামীদেরকে দেখেছেন সেখানে গীবতকারী এবং দোষ অন্বেষণকারী। গীবত, এটি শব্দটি হচ্ছে আবিধানিক অর্থ হচ্ছে দোষারোপ করা, কুৎসা রটনা, পিছনে সমালোচনা করা, পরচর্চা করা, পরনিন্দা করা, কারো অনুপস্থিতিতে তার দোষগুলো অন্যের সামনে তুলে ধরা। ইসলামী শরীয়তে গীবত হারাম, হ্যাঁ, এবং কবিরা গুনাহ রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আর তোমরা অন্যের দোষ খুঁজে বেড়াবে না। প্রিয় ইসলামী ভাইরা, যারা অগ্রে পশ্চাতে অন্যের দোষ বলে বেড়ায়, তাদের জন্য ইসলামের ধ্বংসের দুঃসংবাদ দেওয়া হয়েছে। বিপদের সবচেয়ে উত্তম সংজ্ঞা দিয়েছেন রসুল আকরাম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি জানো বিপদ কাকে বলে? সাহাবীরা আরজ করলেন, আল্লাহ তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোন ভাই সম্পর্কে এমন কথা বলা যা সে অপছন্দ করে, তাই গীবত? সাহাবাই কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে দোষের কথা বলি সেটা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে কি গীবত? উত্তরে সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে দোষের কথা বলো তা যদি তোমার ভাইয়ের মধ্যে থাকে তবে তুমি অবশ্যই গীবত করলে, আর তুমি যা বলেছ তা যদি তার মধ্যে না থাকে তবে তুমি তার উপর মিথ্যা অপবাদ দিয়েছ। অনেকে ভাবতে পারে, আমি তো গীবত করি না, অন্যে বলে আমি শুধু শুনি, না, তাতেও রক্ষা নেই, কারণ তারা গীবতকারীকে সাহায্য করছে। গীবত করা এবং শোনা উভয়টি মারাত্মক গুনাহ রয়েছে প্রিয় ইসলামী ভাইরা, এবং কিতাবের মধ্যে রয়েছে যে গীবতকারী জাহান্নামের বাদুর হবে। হ্যাঁ, গীবতকারী জাহান্নামের বাদুর হবে। গীবতকারী সম্পর্কে বলতে গিয়ে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পরনিন্দাকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। গীবতকারী যে গীবত করবে, আমরা বলি, আমরা সংজ্ঞাটা স্পষ্টভাবে বুঝে নিয়েছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাতে গিয়ে যখন সেখান দিয়ে জান্নাত পথ অতিক্রম করছিলেন, যখন জাহান্নামের পর্দাকে উঠিয়ে দেওয়া হয়েছিল, যে শাস্তি দেওয়া দেখছিলেন হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে ওই গীবতকারীর আজাব যে হচ্ছিল সেই আজাবকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবলোকন করেছেন, দেখেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে মেরাজে যে ভালো কাজ যারা করছে তাদের জন্য সুসংবাদ নিয়ে এসেছে, আর যারা খারাপ কাজে লিপ্ত, গীবতে, চুগলখুরিতে, তাদের জন্য দুঃসংবাদ নিয়ে এসেছেন। প্রিয় ইসলামী, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো তখন আমি তামার নখ বিশিষ্ট একদল লোকের পাশ দিয়ে যাচ্ছিলাম, তারা নখগুলো দিয়ে তাদের মুখমণ্ডল ও বক্ষদেশে আঘাত করতে করতে ক্ষতবিক্ষত করছিল। আমি জিজ্ঞাসা করলাম, হে জিব্রাইল, এরা কারা? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এরা দুনিয়াতে মানুষের গোস্ত ভক্ষণ করত এবং তাদের মান সম্মান নষ্ট করত, তারা মানুষের গীবত চুগলখুরি করত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়াতে যে ব্যক্তি তার ভাইয়ের গোস্ত ভক্ষণ করবে অর্থাৎ গীবত করবে, কিয়ামতের দিন গীবতকারীর সামনে গীবতকৃত ব্যক্তিকে মৃত অবস্থায় উপস্থিত করা হবে এবং বলা হবে, তুমি মৃত অবস্থায় তার গোস্ত ভক্ষণ করো, যেমন ভাবে জীবিত অবস্থায় তার গোস্তকে ভক্ষণ করতে, অথবা সে অনিচ্ছা সত্ত্বেও চিৎকার করতে করতে তা ভক্ষণ করবে। প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, অতএব অন্যের সমালোচনায় মত্ত না থেকে নিজের দোষগুলোকে আমরা অন্বেষণ করি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তার সাহাবা কেরাম আলিমুদ্দিন জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রসুল, গীবত কি জিনার চেয়ে না নিকৃষ্ট? জবাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করলেন, হ্যাঁ, কারণ কোনো ব্যক্তি জিনার পর বিশুদ্ধ তওবা করলে আল্লাহ ক্ষমা করেন, কিন্তু গীবতকারীকে যার গীবত করা হয়েছে তিনি মাফ না করলে আল্লাহ তাআলা মাফ করেন না। নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন কিভাবে বিষয়টা, গীবত এর কাফফারা হলো যার সম্পর্কে গীবত করা হয়েছে তার জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। হাদিস শরীফে রয়েছে যার সারাংশ হচ্ছে গীবতের কাফফারা হলো তুমি যার গীবত করেছো তার জন্য মাগফিরাতের দোয়া করো। তুমি ভেবে বলবে হে আল্লাহ তুমি আমার ও তার গুনাহকে ক্ষমা করে দাও। আর যদি জীবিত থেকে থাকে তো মৃত্যু মারা গিয়েছে তার জন্য, আর যে জীবিত আছে যদি কারো বদনাম করা হয়ে থাকে তাহলে তার কাছে যেতে হবে, গিয়ে বলতে হবে আমি আপনার গীবত করেছি আমাকে ক্ষমা করে দিন। খ্রিস্টান ভাইরা, এই গীবতের কারণে আজকে আমাদের কতগুলো পরিবার নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, স্বামী স্ত্রীর মাঝে তালাক হয়ে যাচ্ছে, ভাই ভাইয়ের মাঝে দ্বন্দ্ব লেগে যাচ্ছে, আজকে দুইজন মিলে ব্যবসা করতে পারছে না। সরকারে দোয়ালাম সাল্লাল্লাহু আলাইহি যা মেরাজ রাতে দেখে এসেছেন ওই বিষয়গুলো আজ ঘটতে যাচ্ছে। হ্যাঁ, ওই বিষয়গুলো হচ্ছে আমাদের উচিত এই গীবতকে পরিহার করা। আজকে বাবা ছেলের নামে, ছেলে বাবার নামে, মেয়ে মার নামে, মা মেয়ের নামে, শিক্ষক ছাত্রর নামে, ছাত্র শিক্ষকের নামে, আজকে এক রাজনীতি ব্যক্তিত্ব আরেকজন রাজনৈতিক ব্যক্তিত্বের নামে, একজন ধর্মীয় ব্যক্তিত্ব আরেকজন ধর্মীয় ব্যক্তিত্বের নামে, অর্থাৎ চলছে গীবত 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 গীবত। আর যেখানে মেরাজুন নবীতে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জাহান্নামীদের আযাবগুলোকে দেখেছেন তার মধ্যে গীবতকারী একজন অন্যতম ছিল। ইনশাআল্লাহ তাআলা আমরা নিয়ত করি আমরা গীবতকে পরিহার করব ইনশাআল্লাহ আযজা ওয়াজাল। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস 2273 বর্ণিত রয়েছে, সরকারে দু আলম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাতে আমি কিছু লোকের পাশ দিয়ে এলাম যাদের পেট ঘরের ন্যায় বড় ছিল, বড় ছিল, বিশাল বড়। ওই ঘরের মধ্যে সাপ বাইরে থেকে দেখা যাচ্ছিল। আমি জিজ্ঞাসা করলাম, জিব্রাইল এরা কারা? বলল, এরা সুদখোর। প্রিয় ইসলামী ভাইয়েরা, এই সুদখোরের আজাব এমনভাবে রয়েছে, কেননা সুদ ইসলামে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করা হয়েছে। সুদ হচ্ছে শোষণের হাতিয়ার। সুদ গরিবকে আরব গরিব বানিয়ে দেয় আর ধনীকে আরব ধনী বানিয়ে দেয়। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টি আয়াত এবং 40টিরও অধিক হাদিস এবং ইজমা দ্বারা আল্লাহ তাআলা 7টি আয়াতের মাঝে নিষেধ করেছেন, 40 অসংখ্য হাদিসে কারিমার মাঝে নিষেধ রয়েছে সুদ সম্পর্কে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা সুদ খায় তারা কিয়ামতের দিন কবর থেকে ওই ব্যক্তির ন্যায় উঠবে যাকে শয়তান আসর করে মাতাল করে দিয়েছে। এই ধরনের শাস্তির কারণ এই যে সুদখোর লোকেরা বলতো বেচা কেনা তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, বেচা কেনাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুদকে হারাম করার পরেও আজকে কিন্তু আমরা সুদের বিভিন্ন অবস্থার সাথে আমরা সম্পৃক্ত রয়েছি। সুদের মাধ্যমে সম্পদ পাহাড় গড়তে গিয়ে আজকে মানসিক দিক দিয়ে বিভিন্ন জন বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন আমরা সুদকে পরিহার করি। সুদ সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের কিয়দংশ জেনে শুনে অন্যায়ভাবে আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সুদকে গ্রহণ করবে তার কঠিন পরিণতি সম্পর্কে বলা হয়েছে, সুদের নিকৃষ্ট গুনাহ হচ্ছে মাযাল্লা নাউযুবিল্লাহ, মুহরিম রয়েছে তার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়া, মাযাল্লা নাউযুবিল্লাহ। কিন্তু আমরা প্রিয় ইসলামী ভাইরা সেই সুদকে কি আমরা পরিহার করছি? আমরা সুদ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি? আসুন না চেষ্টা করি। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা রোমের 39 নম্বর আয়াতে ইরশাদ করেন, আর তোমরা যে সুদ দিয়ে থাকো মানুষের সম্পদ বৃদ্ধি পাওয়ার জন্য তা মূলত আল্লাহর কাছে বৃদ্ধি পায় না, আর তোমরা যে যাকাত দিয়ে থাকো আল্লাহ তাআলা সন্তুষ্টির কামনা করে তাই বৃদ্ধি পায়, তাই তারাই বহুগুণ সম্পদ প্রাপ্ত। প্রিয় ইসলামী ভাইরা, সুদের শাস্তি সম্পর্কে এসেছে যে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইবনে মাজাহ শরীফের 2274 নম্বর হাদিসের মাঝে, সুদের গুনার 70টি স্তর রয়েছে, তার সর্বনিম্ন স্তর হচ্ছে আপন মাকে মাজাল্লা মায়ের সাথে জিনা করা, অপকর্মে লিপ্ত হওয়া, মাজাল্লা। এটা মানে এত নিকৃষ্ট এই সুদকে বলা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, কোরআনে কারীম আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তোমরা সুদ পরিত্যাগ না করো তবে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না। হ্যাঁ, সুদ খাওয়া বা দেওয়া আল্লাহ তাআলার সঙ্গে যুদ্ধ করে না মানতর, যারা সুদের লেনদেন করবে তারা অভিশপ্ত, কিন্তু আল্লাহর অধিক দয়ালু, তিনি আমাদের রক্ষার জন্য হাজারো পথ দেখিয়েছেন। আজকে আমরা দেখা যায় ভালো আছি, চলছি মোটামুটি ভাবে, এখন আমার গাড়ির প্রয়োজন, ব্যাংক থেকে কার লোন নিয়ে নিই, ঘর আছে স্বাভাবিক, হয়তোবা একটা ফ্ল্যাট আছে কিংবা একটা টিনের ঘর আছে, আরো উন্নত ঘরের জন্য আমরা কি করছি, হাউস বিল্ডিং লোন নিচ্ছি কোটি কোটি টাকা। বলা হয়েছে যে সুদ দেয়, নেয়, লেনদেন করে সাক্ষীদাতা সকলেই গুনাহের মাঝে লিপ্ত হবে, সকলেই এই আজাবের মাঝে গ্রেফতার হবে। অতএব প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা সুদখোর কে ঘৃণা করি, প্রথম আমি আমাকে বাঁচাই। হ্যাঁ, আজকে আমি ব্যবসা করছি, হয়তো দেখা যাচ্ছে আমার মাসে 20,000-50,000 টাকা প্রফিট হচ্ছে, কিন্তু ওই ব্যবসাকে বাড়ানোর জন্য আমরা কি করি, কোটি কোটি টাকা ঋণ নিচ্ছি সুদের মাধ্যমে, এটাকে যেটা হারাম হিসেবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আসুন আমরা সুদকে পরিহার করি, সুদকে ঘৃণা করি। আজকে তো সুদের ব্যবসাতে চাকরি করা সম্মানজনক মনে করে থাকে, কিন্তু না প্রিস্তেমেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার লানত, আল্লাহর ফেরেশতার লানত, আল্লাহর নবীর লানত তাদের প্রতি যারা সুদের সাথে সম্পৃক্ত রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে সুদ থেকে বাঁচার তৌফিক দান করুক। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মাউজ জাওয়াইদ কিতাবের 235 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, মেরাজ রাতে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন লোকদের নিকট তাশরিফ নিয়ে গেলেন যাদের মাথা পাথর দ্বারা পিষ্ট করা হচ্ছিল, পিষ্ট করার পর আবারও পূর্বের ন্যায় ঠিক হয়ে যেত, আবারও পিষ্ট করা হতো, এই ব্যাপারে তাদের কোনো অলসতা হতো না। অর্থাৎ পিষ্ট করছে, আঘাত করছে, ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে মাথা, আবার একত্রিত হচ্ছে, আবার আঘাত করছে, আবার ছিন্ন ভিন্ন, কন্টিনিউ। দেব ফেরেশতারা ক্লান্ত বোধ হন না, কন্টিনিউ করছেন, এ ব্যাপারে কোনো তাদের অলসতা হচ্ছে না, হতো না। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? আরজ করা হলো, এরা ওই লোক যাদের মস্তক নামাজের কারণে ভারী হয়ে যেত, নামাজ আদায় করত না। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা চেষ্টা করব নামাজকে আদায় করার জন্য, আমাদের মাথা যেন ভারী না হয়ে যায়, আমরা সিজদে যেন অবনত হই, আমরা ইচ্ছে করে করে, হ্যাঁ ইচ্ছে করে নামাজকে কাজা করি, ইচ্ছে করে নামাজকে পরিত্যাগ করি, বসে আছি একটু অ্যাক্টিভ হলে নামাজকে পড়া যায়। কিতাবের মধ্যে এসছে যে ব্যক্তি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে নামাজকে ত্যাগ করবে সে ফেরাউনের সাথে তার হাসর হবে, যে মন্ত্রিত্বের কারণে নামাজকে কাজা করেছে ফেরাউনের মন্ত্রী হামানের সাথে তার হাসর হবে। এমনই ভাবে বিভিন্ন নিকৃষ্টতম পাপীদেরকে, পাপীদের সাথে যারা বিভিন্ন কাজের কথা বলে, ব্যবসার কারণে আমি পাচ্ছি না, কারুনের সাথে তার হাসর হবে যে ব্যবসার কারণে নামাজকে কাজা করছে, চাকরির কারণে বলে আমি নামাজকে কাজা করছি, কোনো কনসিডার নেই, কোনো মাফ নেই, ফরজ নামাজকে আদায় করতে হবে, অবশ্যই আমাদেরকে আদায় করতে হবে। হ্যাঁ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি আপনাকেই বলছি, আমি আমাকেও বলছি, আমাদের সবাইকে বলছি আমি, যে নামাজ এর কোনো কজ নেই, কোনো কারণ নেই। যদি কোনো নামাজ পড়ার কারণে কোনো চাকরি ছেড়ে দিতে হয়, আপনি চাকরি ছেড়ে দেন, ওই চাকরির প্রতি ধিক্কার যে চাকরি করতে গিয়ে আমার নামাজকে কাজা করতে হয়, কারণ চাকরি করার কারণে আমাকে 20,000-30,000 টাকা দিচ্ছে, আর যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাকে অক্সিজেন দিচ্ছেন, যে আল্লাহ তাআলা আমাকে পানি দিচ্ছেন, এই শরীর দিয়েছেন, সকল অস্তিত্বহীন থেকে অস্তিত্ব মাঝে নিয়ে আসছেন, আমি ওই মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম মানবো না যে আমাকে মাত্র 10,000-20,000-50,000 টাকা দিচ্ছে তার হুকুম মানবো। প্রিয় ইসলামী ভাইরা, আমরা যেন আল্লাহ তাআলার প্রতি তাওয়াক্কুল করি। মনে হয় না এমন কোথাও আছে যে নামাজ পড়তে আপনাকে নিষেধ করবে। হ্যাঁ, তখন নিষেধ করে যে নামাজ পড়তে গেলাম, ওই নামাজের কথা বলে, নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট, 8 মিনিট, 5 মিনিট, আমি গিয়ে নামাজের নাম দিয়ে 1 ঘন্টা বসে থাকি, তখন তো ওই যে মালিক আছে সে তখন নিষেধ করে, বলে তুমি নামাজ পড়তে গিয়ে 1 ঘন্টা অতিবাহিত করে আসো, আধা ঘন্টা অতিবাহিত করে আসো। আসলে মূলত ব্যাপারটা আমরা আল্লাহ তাআলার নাম নিয়ে মানুষকেও ধোঁকা দিই, এই জন্য তখন এই ব্যাপারগুলো চলে আসে। আমরা চেষ্টা করি নামাজকে আদায় করার জন্য। মেরাজের রাতে নবী আকরাম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোজখে কিছু এমন লোককে দেখেছেন যারা আগুনের শাখায় ঝুলেছিল। হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এরা কারা? হুজুরে পূর্ণুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশ্নের জবাবে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম আরজ করলেন, এরা হলো ওই সব লোক যারা দুনিয়ায় নিজের পিতা মাতাকে গালি দিত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, জঘন্যতম নিকৃষ্টতম গুনাহ হচ্ছে পিতা মাতার সাথে অসৎ ব্যবহার করা। কোরআনে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে পিতা মাতার প্রতি এহসান করার হুকুম প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হকের পর সবচাইতে বড় হক হচ্ছে পিতা মাতার হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকে তার হকের পর সবচাইতে বড় হক হিসেবে ঘোষণা দিয়েছেন পিতা মাতার হককে। প্রিয় ইসলাম ভাইরা, কিতাবের মাঝে আসছে, যদি কারো মা আহ্বান করে, ডাকে, সে যদি নফল নামাজ পড়া অবস্থায় থাকে, সে নামাজকে পর্যন্ত সে ত্যাগ করবে। কল্পনা করা যায় যে পিতা মাতাকে কতটুকু গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে আমরা ছেলে মেয়েরা মোবাইল নিয়ে মা কথা বলে, হ্যাঁ, আমরা কি করছি, মোবাইলের মাঝে ব্যস্ত আছি, পিতা মাতার কোনো পরোয়া নেই, কোনো খেয়াল নেই। প্রিয় ইসলামী ভাইরা, না, হাদিসে পাকের মধ্যে আসছে, পিতা মাতাই তোমার জন্য জান্নাত, পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম। হ্যাঁ, যে ব্যক্তি মায়ের ইজ্জত করবে, মায়ের খিদমত করবে, ওই মায়ের খিদমত এর কারণে সে ব্যক্তি জান্নাত যাবে। আমরা অসংখ্য বয়ানের মাঝে শুনে থাকি পিতা মাতার হক সম্পর্কে। প্রিয় ইসলাম ভাইরা, আর সরকার দু আলম নূরে মুজাস্সাম রসুলে মুহতাশাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে গিয়ে জাহান্নামী যে শাস্তি দেখেছিলেন, অবলোকন করেছিলেন, তার মাঝে তারাও ছিল যে যারা পিতা মাতাকে গালি দিত। মাজাল্লাহ, গালির সাথে সাথে আজকে তো এরকম, আজকে এরকম এক সিচুয়েশন হয়ে গিয়েছে, পিতা মাতাকে বোঝা মনে করা হচ্ছে। হ্যাঁ, যদি বোঝা মনে নাই করত, তাহলে কি পিতা মাতাকে কেউ বৃদ্ধাশ্রমে পাঠাতে পারে বলেন তো? খুব ব্যস্ত আছি আমরা, না, খুব পেরেশানি আছি, খুব শীঘ্রই আমরা তাদের অবস্থানে কিন্তু চলে যাব। একটু কল্পনা করুন, ঘটনা প্রসঙ্গে মনে পড়ে গেল যে এক লোক তার বাবাকে সাথে রেখেছে, ভালো চাকরি করে, ভালো তার আয় রোজগার আছে, বাবা ঘরের মধ্যে অবস্থান করছে, কিন্তু তার স্ত্রী প্রতিনিয়ত তার সাথে বলছে, তোমার বৃদ্ধ বাবা, এর কারণে আমাদের ঘরের পরিবেশটাই কেমন জানি হয়ে গেছে। প্রতিদিন বলতে 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 ওই ছেলেটা বিরক্তির ভাব চলে আসছে তার কাছে। অতঃপর একদিন বাবাকে বললো, বাবা তুমি চলো, আমি তোমাকে এক জায়গায় দিয়ে আসবো। যখন ছেলে বলেছে বাবা, তো বাবা চলো বাবা যাই, তো বের হয়ে যখন গেলেন, যাওয়ার পর অনেক দূর যাওয়ার পর বলছে, তুমি আজকে থেকে এই গাছের নিচে এখানেই থাকবে। আরো যা যা বলার বলতে লাগলো। যখন বাবাকে রেখে ছেলে চলে আসবে, তখন ওই বৃদ্ধ বাবা বলছিল, বাবা প্রচুর তো শীত, আমাকে অন্তত পক্ষে একটা চাদর দিয়ে যাও। তখন ওই ছেলেটি তার ছোট ছেলেকে সাথে নিয়ে গিয়েছিল, ছোট ছেলেকে পাঠালো, যাও তোমার দাদুর জন্য একটা চাদর নিয়ে আসো, অমুক জায়গাতে আছে। তো যখন সে গেল, তো চাদর নিয়ে আসলো, এসে যখন চাদর দিল, চাদর খুলল, তো দেখলো চাদর ছিঁড়া অর্ধেক। তখন ওই ইয়ং বাবা তার ছোট ছেলের কাছে জিজ্ঞেস করলো, বাবা অর্ধেক কেন আনছো তোমার দাদুর জন্য? বললো যে বাবা, আমি অর্ধেক ছিঁড়ে রেখে আসছি, যে তুমিও তো খুব তাড়াতাড়ি বৃদ্ধ হবে, তখন আমি তোমাকে ওই বাকি অংশ তোমাকে দিয়ে দেব। ওই বাবার চোখ খুলে গেল, সাথে সাথে সে তার বাবাকে ঘরে নিয়ে আসলো। প্লিজ তাই ভাইরা, আসলে এই বাস্তবিকই আমাদের গ্রামের একটা প্রবাদ আছে না, সামনের হাল যেমনে যায় পিছনের হাল তেমনি যাবে। আমি যেমন আচরণ করবো আজকে আমার বাবার সাথে, আপনি ভাবছেন আপনার সন্তানকে খুব লেখাপড়া করাচ্ছেন, কোথায় করাচ্ছেন? আধুনিক শিক্ষায় শিক্ষিত করছেন না? আপনি তো আপনার বাবার সাথে যে আচরণ, তার চাইতে নিকৃষ্ট আচরণ আপনার সাথে হয়তো করা হবে, কারণ আপনার সন্তান অবলোকন করেছে। হ্যাঁ, শিখছে, সে দেখছে, আর দেখে দেখে সন্তানরা অধিক শিক্ষা গ্রহণ করে। আপনি শুধু নসিহত করবেন, বাণী দিবেন, তখন কোনোই কাজে আসবে না। অতএব আপনি যদি আপনার অবস্থানকে আজকে যেমন আপনার বাবা আছে, যেমন আচরণ করছেন, এমন আচরণ আশা করেন, আপনার মায়ের সাথে যেমন আচরণ করছেন এই আচরণ যদি আপনি আশা করেন, তাহলে আপনি করেন আপনার মায়ের সাথে আচরণ। আর আমি ওই সকল ইসলামী বোনদেরকেও বলবো, মেজরিটি বিষয়গুলো কিন্তু ও এই জায়গাগুলো থেকে আসে, যে স্ত্রীর কথার কারণে বিভিন্ন ঘটনা ঘটে থাকে। আমি অনুরোধ করব, আজকে যে নতুন বউ হিসেবে গিয়েছেন, যারা আজকে মেয়ে আছেন, বউ হিসেবে যাবেন, আপনারা আপনার শ্বশুর শাশুড়ির দিকে এহসানের দৃষ্টিতে তাকান। হ্যাঁ, আপনি খুব শীঘ্রই কিন্তু আপনার অবস্থানটা এখানে এসে পড়বে। আজকে যেমন আপনি আচরণ করছেন, কাল আপনাকে এই অবস্থায় পৌঁছতে হবে। হ্যাঁ, ছোট বাচ্চাদেরকে দেখবেন হাঁটতে পারে না, হামাগুড়ি দিয়ে চলে না, কখনো সহযোগিতা নিয়ে চলে। ঠিক অনুরূপ এই বাচ্চা ছেলেটা, বাচ্চা মেয়েটা বড় হতে হতে আবার যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তার অবস্থা ওই বাচ্চার মতো চলে আসে। আপনি আমি আমাদের সবার একদিন এই করুণ অবস্থায় আসতে হবে। অতএব আমরা যেন আমাদের পিতা মাতার প্রতি এহসান করি। হাদিসে পাকের মাঝে এসেছে যে কোনো ব্যক্তি যখন দোয়া করে, ওই দোয়ার মাঝে যদি সে তার পিতা মাতার জন্য দোয়া না করে, আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন না। তার মানে আল্লাহ তাআলা কত গুরুত্ব দিয়েছেন মাতাকে, কিন্তু আজ আমরা সেই পিতা মাতাকে অবহেলা করছি। মেরাজের রাতে সরকারে দু আলম নূরে মুজাসসাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন সেটা, যে যারা পিতা মাতাকে গালি দেয় তাদের প্রতি কি আজাব হচ্ছে। তো আসুন এই মেরাজুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা শিক্ষা নেই এই অনুষ্ঠান থেকে, যে আমরা পিতা মাতাকে গালি দেব না, তাদের সাথে অসৎ আচরণ করব না, খারাপ আচরণ করব না, আমরা নামাজকে ত্যাগ করব না, আমরা সুদ আর ঘুষ খাব না, আমরা গীবত করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। মাদানী চ্যানেল এর দর্শকবৃন্দ ইনশাআল্লাহ তাআলা আগামী অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।